আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2023-24 এর অর্থনৈতিক সমীক্ষায় মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির প্রকৃত বৃদ্ধির হার চলতি আর্থিক বছরে 6.5-7% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কোন প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই বলে কেন্দ্র জানিয়েছে। সরকার জানিয়েছে, দেশে গত 7 বছরে প্রশ্নপত্র ফাঁসের কোন ঘটনা ঘটেনি এবং নিটিউজি কাণ্ডে সবকিছুই প্রকাশ্যে আনা হয়েছে। নিটিউজি 2024-এর একটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে মতামত দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দিল্লি আইআইটিকে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। ডাম্বুলায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে শ্রীলঙ্কা মালয়েশিয়াকে 144 রানে হারিয়ে দিয়েছে। আজকে বিস্তারিত খবরে, 2023-24 অর্থনৈতিক সমীক্ষায় মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির প্রকৃত বৃদ্ধির হার চলতি আর্থিক বছরে 6.5-7% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে আজ লোকসভায় এই সমীক্ষা পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা সত্ত্বেও ভারতে বৃদ্ধির চালিকা শক্তিগুলি 2023-24 অর্থনৈতিক বৃদ্ধির সহায়ক হয়েছে। বাণিজ্য ও পরিষেবা ক্ষেত্রে রপ্তানি বাড়ার সম্ভাবনা, আবহাওয়া দপ্তর স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার সন্তোষজনক হওয়ায় কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ার সম্ভাবনা, এতে গ্রামাঞ্চলের চাহিদা নতুন করে চাঙ্গা হবে। জিএসটি এবং ঋণ শোধে অক্ষমতা ও দেউলিয়া বিধির মতো কাঠামোগত সংস্কার থেকে প্রত্যাশিত ফল মিলছে বলেও সমীক্ষায় জানানো হয়েছে। 2024 অর্থবর্ষের প্রকৃত জিডিপি 2020-র তুলনায় 20% বেশি এবং 2024-এ দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 8.2% হবে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। এর ফলে পরপর 3 বছর বৃদ্ধির হার হবে 7% বেশি। ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি আনন্দ নাগেশ্বরন এক সাংবাদিক সম্মেলনে বলেন, অর্থনীতি ক্ষেত্রে উন্নয়নের গতি বৃদ্ধি পাচ্ছে। গত 5 বছরে কৃষিক্ষেত্রে গড় বার্ষিক বৃদ্ধির হার 4.18%। ক্ষুদ্র শিল্প মালিকদের আয় বাড়লে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, এর ফলে উৎপাদন ক্ষেত্রে বিপ্লব আসবে। তিনি আরও বলেন,
Several countries attempting net zero at the same time and trying to achieve energy transition. It is going to be a major issue in terms of resource availability, etc., etc. And then when it comes to geopolitical fragmentation, we are seeing it every other day as well. And this chart on the right shows you how much the mention of geopolitical fragmentation is happening in corporate press, earnings releases and announcements and so on and so forth. From a bipolar to unipolar to multipolar world and different blocks emerging, etc. So these are the 4 headwinds that did not, for example, affect East Asia. From 1979 to 2015, China, for example, did not have to worry so much about geopolitical fragmentation, climate challenge, and global trade. Globalization was at its peak. So we have to now chart our path to Viksit Bharat amidst these headwinds. That is why domestic growth becomes very, very important.
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই কেন্দ্রীয় বাজেট আগামী 5 বছরের যাত্রাপথের দিক নির্দেশ এবং 2047-এর মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন সাকার করার ভিত্তি স্থাপন করবে। সংসদের বাজেট অধিবেশনের সূচনায় আজ সকালে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, প্রায় 60 বছর পর কোন সরকার পরপর তৃতীয়বার ক্ষমতায় এসেছে। দেশবাসীকে তিনি যে গ্যারান্টি দিয়েছেন সেগুলির বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কোন প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই বলে কেন্দ্র জানিয়েছে। লোকসভায় এক লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, 2024-জুনে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের জন্য 2টি আবেদন জমা পড়েছে, তবে বর্তমানে এ সংক্রান্ত কোন প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন ব্যবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসার প্রস্তাব এই মুহূর্তে বিবেচনাধীন নেই বলে জানিয়েছে সরকার। বাজেট অধিবেশনের প্রথম দিনে আজ কংগ্রেস সাংসদ প্রণতি সুশীল কুমার সিংহের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শ্রমযোগী মানধন PMSYM পেনশন কর্মসূচি 2019-এ শুরু হয়। 60 বছর বয়স থেকে প্রতি মাসে 3,000 টাকা পেনশনের সংস্থান রয়েছে এতে। মন্ত্রী জানান, 18-40 বছর বয়সী কোন শ্রমিক যার মাসিক আয় 15,000 বা তার কম এবং যিনি ইপিএফও, ইএসআইসি এবং এনপিএস এর সদস্য নন, তিনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। সরকার জানিয়েছে দেশে গত 7 বছরের প্রশ্নপত্র ফাঁসের কোন ঘটনা ঘটেনি এবং নিট ইউজি কাণ্ডে সবকিছুই প্রকাশ্যে আনা হয়েছে। লোকসভায় আজ এক অতিরিক্ত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এনটিএ গঠন হওয়ার পর থেকে তাদের পরিচালনায় 240 পরীক্ষা হয়েছে, 4.5 কোটি পড়ুয়া এই পরীক্ষায় বসেছে। দেশে পরীক্ষা ব্যবস্থা ধসে পড়েছে বলে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তা খারিজ করে দেন তিনি। এর আগে নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে আজ লোকসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাহুল বলেন, সারা দেশের কাছে এটা শুধু নিট নয়, সমস্ত বড় পরীক্ষার ক্ষেত্রেই গুরুতর একটি সমস্যা। আসন্ন অলিম্পিক গেমসের জন্য ভারতের প্রস্তুতির বিষয়টি লোকসভায় আজ উত্থাপিত হয়। আলোচনার সূচনা করে বিজেপির ডক্টর সঞ্জয় জয়সওয়াল বলেন, নরেন্দ্র মোদী সরকার দেশে খেলাধুলার প্রসারে একাধিক পদক্ষেপ নিয়েছে। এনডিএ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে বাজেট বরাদ্দ 2014 সালে 1219 কোটি টাকা থেকে বাড়িয়ে বর্তমানে 3397 কোটি টাকা করা হয়েছে। প্যারিসে আসন্ন অলিম্পিক গেমসে 16 বিভাগের অ্যাথলিটদের জন্য মোট 470 কোটি টাকা খরচ করেছে সরকার। উত্তর পূর্বাঞ্চলে পর্যটকদের সন্তুষ্টি বিশ্লেষণের কোন সমীক্ষা করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। মন্ত্রী জানান, প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর DARPG-র অধীনে কেন্দ্রীয় জন অভিযোগ নিষ্পত্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থা CPGRAMS এর মাধ্যমে যেকোনো নাগরিক পরিষেবা প্রদান সংক্রান্ত অভিযোগ সরকারি কর্তৃপক্ষকে জানাতে পারবেন। এটি একটি অনলাইন পোর্টাল। 2019 থেকে এবছরের 14 জুলাই পর্যন্ত 12,408টি অভিযোগ পর্যটন মন্ত্রকের কাছে জমা পড়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত কোন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ইসরায়েলের কাজের জন্য লোক পাঠানোর ব্যাপারে আপত্তি জানানো হয়নি। লোকসভায় এক লিখিত জবাবে শ্রম ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শোভা কারান্দুলাজে জানান, ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারতীয় কর্মীরা বাসস্থান, চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সেদেশের নাগরিকদের সমতুল মর্যাদা ও অধিকার পাবেন। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে গত কয়েক বছরে বেকারত্বের হার হ্রাস পেয়েছে। PM বিশ্বকর্মা কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত 2,28,00,000 বেশি কারিগর নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে 13,94,000 বেশি সুবিধা প্রাপকের তথ্য যাচাইয়ের পর নাম নিবন্ধীকরণ করা হয়েছে। লোকসভায় আজ দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী একথা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। আগামীকাল লোকসভায় সাধারণ বাজেট পর্ব শেষ হবার 1 ঘন্টা পর অধিবেশন ফের বসবে। এর আগে আজ উচ্চকক্ষে একাধিক সদস্যরা জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উত্থাপন করেন। প্রশ্নোত্তর এবং শূন্যকালেও আলোচনা হয়। লোকসভার অধিবেশনে আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি। অজীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে 50% নিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন। রাজ্যসভায় এক লিখিত উত্তরে তিনি বলেন, ভারত ইতিমধ্যেই এক্ষেত্রে 45.5% লক্ষ্যমাত্রা অর্জন করেছে। নিটের যে 2024-এর একটি MCQ প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে মতামত দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দিল্লি IIT-কে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পার্তিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আগামীকাল বেলা 12টার মধ্যে বিশেষজ্ঞ কমিটির মতামত পেশ করতে বলেছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA প্রশ্নের 2টি জবাবকে সঠিক হিসেবে ধরায় যে সিদ্ধান্ত নেয় তাকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা আবেদনের শুনানিতে আজ এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। কামার যাত্রার পথের দুধারে খাবারের দোকানের মালিকদের নামের বোর্ড সামনে রাখার জন্য উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ঋষিকেশ রায় ও SPN ভাটের বেঞ্চ ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা 1 বছর আবেদনের ভিত্তিতে আজ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। এর আগে গত 18 জুলাই মুজফ্ফরনগরের SSP কামার যাত্রার পথে খাবারের দোকানের মালিকদের নাম সামনে লিখে রাখার জন্য নির্দেশিকা জারি করেন। 19 জুলাই এই নির্দেশ রাজ্যজুড়ে কার্যকর হয়। উত্তরাখণ্ডের সব জেলাতেও তা কঠোরভাবে বলবৎ করা হয়। লোকসভায় বাজেট পেশ এবং দিল্লি থেকে বাজেট নিয়ে বিশেষ আলোচনার জন্য আগামীকাল আকাশবাণী কলকাতার একাধিক সংবাদের সময়সূচি ও সম্প্রচার চ্যানেলের পরিবর্তন করা হচ্ছে। সকাল 9:15 ও 10:10, দুপুর 12:30 ও 12:50, বিকেল 5:10 এবং সন্ধ্যে 6:35 খবর শোনা যাবে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সকাল 9:25 জেলা চিঠিও একই প্রচার তরঙ্গে সম্প্রচারিত হবে। গীতাঞ্জলিও 107 MHz দুপুর 1:30 সংবাদ শুনবেন 1:50, দুটো থেকে শোনা যাবে 1:40 স্থানীয় সংবাদ, দুপুরে স্থানীয় সংবাদ এবং বিকেল 5:10 সংবাদ হবে 10 মিনিটের, সন্ধ্যে 7:35 সংবাদ আগামীকাল শোনা যাবে রাত 8:45। এরপরই 8:55 থেকে শুনবেন 7:50 স্থানীয় সংবাদ, 10 মিনিটের বদলে স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের, দুটি খবরে সম্প্রচারিত হবে গীতাঞ্জলি ও 107 MHz একই প্রচার তরঙ্গে শোনা যাবে রাত 10টার খবর। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শুনতে পাবেন সবকটি খবর। ডাম্বুলায় আজ মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে শ্রীলঙ্কা মালয়েশিয়াকে 144 রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 184 রান তোলে। অন্য ম্যাচে সন্ধ্যায় বাংলাদেশ থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে। থাইল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে থাইল্যান্ড 11 ওভারে 3 উইকেট হারিয়ে 43 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 2023-24 অর্থনৈতিক সমীক্ষায় মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির প্রকৃত বৃদ্ধির হার চলতি আর্থিক বছরে 6.5-7% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন। খবর শেষ হলো।